বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই, এ আমাদের পালনকর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 28 ফেব্রুয়ারি, 15 ফাল্গুন এবং ফার্সি 9 ইসফান্দ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্জে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে ইউক্রেন ইস্যুতে আরব দেশগুলোর বিব্রত অবস্থা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে নবনিযুক্ত সিসির বক্তব্য এবং এ বিষয়ে বিএনপির প্রতিক্রিয়া নিয়ে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন। প্রান্তিক আয়োজন রয়েছে, নিয়মিত পরিবেশনা কথাবার্তা। সব শেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে প্রতিবেশী রাষ্ট্র বেলারুশে আলোচনা চলছে, দ্রুত সমঝোতায় পৌঁছতে চায় উভয় পক্ষ। ইউক্রেন রাশিয়া সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে যে কোনো উদ্যোগকে স্বাগত জানায় ইরান, প্রেসিডেন্ট রাইসির মন্তব্য। বাংলাদেশ যুদ্ধের পক্ষে নয় বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সার আমদানিতে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা। এবং ভারতের পশ্চিমবঙ্গের সাবেক ছাত্রনেতা আনিস খানের লাশ দ্বিতীয়বার ময়না তদন্তের জন্য উত্তোলন, উপস্থিত ছিলেন জেলা জজ। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। যুদ্ধরত ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আলোচনা শুরু হয়েছে। প্রতিবেশী রাষ্ট্র বেলারুশের গোমেল অঞ্চলে এ বৈঠক চলছে। ইউক্রেনের প্রতিনিধি দলে রয়েছেন সেদেশের প্রতিরক্ষামন্ত্রী আলেক্সি রেজনিকভ ও প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক সহ আরও কয়েকজন পদস্থ কর্মকর্তা। এর আগে ইউক্রেন এক বিবৃতিতে জানিয়েছে, আলোচনার মূল বিষয়বস্তু হবে তাৎক্ষণিক যুদ্ধবিরতি ও ইউক্রেন থেকে রাশিয়ার সেনা প্রত্যাহার। আলোচনা শুরুর আগে রাশিয়ার প্রতিনিধি দলের প্রধান ভ্লাদিমির মেদিনস্কি বলেছেন, দ্রুততম সময়ের মধ্যে ইউক্রেনের সঙ্গে সমঝোতায় পৌঁছতে চায় মস্কো। তারা আলোচনায় বসতে সারা রাত জেগে অপেক্ষা করেছেন বলে জানান রুশ প্রতিনিধি। তিনি বলেন, দুর্ভাগ্যবশত রাতভর তারা একাধিকবার তাদের আসার সময় পরিবর্তন করেছে। এদিকে বৈঠক শুরুর আগে আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশকে এখনই সদস্য করে নিতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন। এক ভিডিও ভাষণে 44 বছর বয়সী এই নেতা বলেন, বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে এখনই ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত করে নিতে আমরা আবেদন জানাচ্ছি। রাশিয়ান সেনাদের অস্ত্র পরিত্যাগ করার আহ্বান জানিয়ে জেলেনস্কি বলেন, আপনারা অস্ত্র ফেলে দিয়ে এখান থেকে বিদায় নিন, আপনাদের কমান্ডার ও প্রোপাগান্ডা ছড়ানোকারীদের বিশ্বাস করবেন না, নিজের জীবন বাঁচান। তবে ইউক্রেনের কয়েকটি শহর এরই মধ্যে দখলে নিয়েছে রুশ বাহিনী।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে চলমান সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য যে কোনো উদ্যোগকে তেহরান স্বাগত জানায়। একই সঙ্গে ইরান এই দুটি দেশের মধ্যে শান্তি পুনঃপ্রতিষ্ঠার জন্য মধ্যস্থতা করতে প্রস্তুত রয়েছে। ইরানের মন্ত্রিসভার অধিবেশনে বক্তৃতা করার সময় একথা বলেন তিনি। প্রেসিডেন্ট রাইসি বলেন, ইরানের পররাষ্ট্রনীতির মৌলিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তেহরান বলদর্পী এবং আত্মসমর্পণের জন্য বল প্রয়োগ উভয়েরই বিরোধিতা করে। পাশাপাশি সমস্ত জাতির আত্মনিয়ন্ত্রণাধিকারের প্রতি ইরান সমর্থন জানায়। প্রেসিডেন্ট রাইসি বলেন, ভৌগোলিক অখণ্ডতা এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষার প্রতি ইরান সমর্থন দিলেও তেহরান এটি ভালোভাবেই উপলব্ধি করে যে গত কয়েক দশক ধরে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের সম্প্রসারণবাদিতার কারণে নিরাপত্তা ও উদ্বেগ বেড়েই চলেছে। মন্ত্রিসভায় দেয়া বক্তৃতায় প্রেসিডেন্ট রাইসি আরও বলেন, আমরা জোরালোভাবে বিশ্বাস করি কূটনীতি এবং আন্তর্জাতিক রীতিনীতির প্রতি আন্তরিক আনুগত্য চলমান সংকটের দীর্ঘস্থায়ী এবং ন্যায্য পথ দেখিয়ে দিতে পারে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন, কূটনৈতিক দিক থেকে ভিয়েনা সংলাপে ইউক্রেন রাশিয়া যুদ্ধের কোনো প্রভাব পড়বে না। তিনি আজ তেহরানে এক সংবাদ সম্মেলনে একথা বলেন। খাতিবজাদে আরও বলেছেন, কূটনীতির সঙ্গে পরিচিত সবাই এটা ভালো করে জানে যে এসব বিষয় নিজস্ব পন্থায় এগিয়ে যায়। অবশ্য এক্ষেত্রে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য থাকতেই পারে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই মুখপাত্র আরও বলেন, ভিয়েনায় যা ঘটছে তা সব পক্ষের স্বার্থে অভিন্ন উপলব্ধির ভিত্তিতেই ঘটছে। এ পর্যন্ত ভিয়েনায় পারস্পরিক সম্মানের ভিত্তিতে পেশাদারিত্বমূলক আলোচনা হয়েছে, যাতে মতপার্থক্য সত্ত্বেও একটা গ্রহণযোগ্য ফলাফল অর্জন সম্ভব। খাতিবজাদে বলেন, পাশ্চাত্য এখনও সিদ্ধান্ত নিতে পারেনি, যদিও তাদের সামনে দ্বিধাদ্বন্দ্ব করার মতো কিছুই অবশিষ্ট নেই। তিনি আবারও নিষেধাজ্ঞা প্রত্যাহারের উপর গুরুত্ব আরোপ করেন। ইউক্রেনে অবস্থানরত ইরানিদেরকে সেদেশ থেকে সরিয়ে নেওয়ার প্রচেষ্টা প্রসঙ্গে তিনি বলেন, যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে ইরানিদেরকে নিরাপদ অঞ্চলে সরিয়ে নেওয়া হয়েছে। কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান ইউক্রেনের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখিয়ে গঠনমূলক আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন। তিনি আজ আরও বলেছেন, ইউক্রেনে চলমান সামরিক উত্তেজনাকে গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। সব দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শনের উপর দোহা গুরুত্ব দেয়। ইউক্রেন সংকট সমাধানে কূটনৈতিক পন্থা অবলম্বন করতে হবে। কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেন সংকটে শক্তি প্রয়োগের বিরোধিতা করছে দোহা। এদিকে আরব লীগের উপপ্রধান হিশাম জাকি ইউক্রেন সংকট প্রসঙ্গে বলেছেন, সব পক্ষকে কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধান করতে হবে। আরব লীগের জরুরি বৈঠকের পর তিনি একথা বলেছেন। তিনি আরও বলেছেন, বর্তমানে আমরা সংবেদনশীল পরিস্থিতির মুখোমুখি। বিশ্বের সব দেশ ও সংস্থার উচিত সংকট আরও জটিল হওয়ার আগেই আলোচনায় বসা। কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধান করতে হবে। গত কয়েকদিন ধরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। বেলারুশে আজ দুই পক্ষের প্রতিনিধি দলের মধ্যে আলোচনা চলছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশ যুদ্ধের পক্ষে নয় বলে জানিয়েছেন সেদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে বাংলাদেশে সার আমদানিতে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ প্রসঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা যুদ্ধের পক্ষে নই, তবে বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা ও ক্ষয়ক্ষতি থেকে রক্ষার জন্য পোল্যান্ড ও রোমানিয়ার রাষ্ট্রদূতদের নির্দেশ দেওয়া হয়েছে, তারা সার্বক্ষণিক তদারকি করছেন। আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে মন্ত্রিপরিষদের বৈঠকে এই নির্দেশ দেন। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম এই তথ্য জানান। খন্দকার আনোয়ারুল ইসলাম আরও জানান, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। বাংলাদেশের নাগরিকদের কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হয় সেজন্য সংশ্লিষ্ট দেশের রাষ্ট্রদূতদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এদিকে বাংলাদেশে সার আমদানিতে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি। আজ সোমবার দুপুরে চুয়াডাঙ্গা বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের নতুন দপ্তর উদ্বোধন অনুষ্ঠানে এমন আশঙ্কার কথা ব্যক্ত করেন বিএডিসি চেয়ারম্যান AFM হায়াতুল্লাহ। বিএডিসি চেয়ারম্যান বলেছেন, রাশিয়া, বেলারুশ, মরক্কো, তিউনিশিয়া ও সৌদি আরব এই পাঁচটি দেশে সার উৎপাদন হয়। আমাদের দেশের কৃষি আমদানিকৃত সারের উপরে নির্ভরশীল। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি চলছে তার প্রভাব পড়তে পারে সার আমদানির ক্ষেত্রে, আর এর ফলে আমাদের কৃষি চরমভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। বিএডিসি চেয়ারম্যান আরো জানান, আমাদের দেশে ইউরিয়া কিছুটা উৎপাদিত হয়, তবে অধিকাংশই বাইরে থেকে আমদানি করতে হয়। নন ইউরিয়া সারের প্রায় 90% বাইরের দেশ থেকে আমদানি করতে হয়। তিনি বলেন, রাসায়নিক সার মাটির জন্য ক্ষতিকর, তাই বিএডিসির জমিতে জৈব সার উৎপাদন করার পরিকল্পনা রয়েছে যেন রাসায়নিক সারের উপরে নির্ভরশীলতা কমে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। ইউক্রেনে রাশিয়ার হামলার মধ্যে সেখানে আটকে পড়া শিক্ষার্থীদের সরিয়ে নিয়ে আসছে ভারত। এতে ভারতকে সাহায্য করছে পাকিস্তান। এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে শিক্ষার্থীরা ভারতে আসছে। বিমানের একজন পাইলট বলেছেন, ইউক্রেনের সংকটজনক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সবাই একে অপরকে সাহায্য করছে। ভারতীয় ছাত্রদের রোমানিয়া ও হাঙ্গেরি হয়ে ভারতে আনা হচ্ছে। 240 জনকে নিয়ে আসা বিমানের পাইলট ক্যাপ্টেন অচিন্ত ভরদাস বলেছেন, পাকিস্তান সহ সমস্ত এয়ার ট্রাফিক কন্ট্রোল তাদেরকে সমর্থন করেছে। ক্যাপ্টেন ভরদাস বলেন, আকর্ষণীয় বিষয় হল রোমানিয়া থেকে দিল্লি, তেহরান হয়ে পাকিস্তান পর্যন্ত সমস্ত এয়ার ট্রাফিক কন্ট্রোল নেটওয়ার্ক আমাদের সহযোগিতা করেছে। পাকিস্তানও কোনো কারণ জিজ্ঞেস না করে আমাদের সরাসরি বিমান রুট দিয়েছে। এতে আমাদের সময়ও কম লেগেছে। আমরা রোমানিয়ার মাধ্যমে ফ্লাই করি না, তবে ATC এবং সরকারের মধ্যে ভালো সমন্বয় ছিল। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আনিস খানের লাশ দ্বিতীয়বার ময়না তদন্তের জন্য কবর থেকে তোলা হয়েছে। জেলা জজের উপস্থিতিতে কবরস্থান থেকে তার লাশ তোলা হয়। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আনিস খানের লাশ দ্বিতীয়বার ময়না তদন্তের জন্য কবর থেকে তোলা হয়েছে। আজ সোমবার জেলা জজের উপস্থিতিতে কবরস্থান থেকে তার লাশ তোলা হয়। আজ সকাল 10টা নাগাদ বিশেষ তদন্তকারী টিম সিটের সদস্যরা আনিসের আমতার বাড়িতে যান। উপস্থিত ছিলেন হাওড়ার BMOS এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। তারা প্রথমে আনিসের বাবার সঙ্গে কথা বলেন, তারপর শুরু হয় কবর থেকে আনিসের লাশ তোলার প্রস্তুতি। কিন্তু আনিসের বাবা সালাম খান বলেন, জেলা জজ না এলে তিনি লাশ কবর থেকে তুলতে দেবেন না। অবশেষে বেলা 12টা নাগাদ জেলা জজ ঘটনাস্থলে পৌঁছলে তার সামনে কবর থেকে লাশ তোলার প্রক্রিয়া শুরু হয় এবং 12:30টা নাগাদ কবর থেকে আনিস খানের লাশ তোলার কাজ সম্পন্ন হয়। আজ তার লাশ তোলার সময় এলাকার বহু মানুষজন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। গত 18 ফেব্রুয়ারি শুক্রবার মধ্যরাতে হাওড়া জেলার আমতায় আনিস খানের মৃত্যুতে রাজ্য জুড়ে বিক্ষোভ প্রদর্শন চলছে। রাজ্য রাজনৈতিক মহলেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। বিষয়টি গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত। পশ্চিমবঙ্গের হাওড়া জেলার আমতার বাসিন্দা সাবেক ছাত্রনেতা আনিস খানের হত্যার ঘটনার তদন্তে রাজ্য সরকারের গঠিত বিশেষ তদন্তকারী টিম বা সিটের উপরে আস্থা রাখার পাশাপাশি কলকাতা হাইকোর্ট একই সঙ্গে ওই ছাত্রনেতার লাশের দ্বিতীয়বার ময়না তদন্তের নির্দেশ দেয়। গত 18 ফেব্রুয়ারি শুক্রবার রাতে পুলিশের পোশাক পরে আসা চারজন আনিস খানের বাড়িতে জোর করে ঢুকে তাকে ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করেছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আনিস খান NRC ইস্যু এবং বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী মুখ ছিলেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের আরও একটি স্ক্যান ইগল গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে। ইয়েমেনের উত্তরাঞ্চলীয় হাজ্জা প্রদেশে গতকাল সোমবার ড্রোনটি ভূপাতিত করা হয়। ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে জানিয়েছেন, হাজ্জা প্রদেশের হারাজ এলাকার আকাশে ড্রোনটি শত্রুতামূলক তৎপরতা চালানোর সময় ইয়েমেনের আকাশ প্রতিরক্ষা ইউনিট ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করে। এর আগে ইয়েমেনের সামরিক বাহিনী বহু সংখ্যক স্ক্যান ইগল গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে। মার্কিন বিমান নির্মাণকারী প্রতিষ্ঠান বোয়িং এই ড্রোন তৈরি করে থাকে। এদিকে ইমাইলের মধ্যাঞ্চলীয় তেল সমৃদ্ধ মারি প্রদেশে হুথি আনসারুল্লাহ যোদ্ধারা এবং তাদের অনুগত সামরিক বাহিনী সৌদি মদতপুষ্ট ভাড়াটে গেরিলাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে। ইয়েমেনের বার্তা সংস্থা সাবা জানিয়েছে, গত দুদিন ধরে ওই প্রদেশ হুথি যোদ্ধারা সৌদি ভাড়াটে গেরিলাদের বিরুদ্ধে তুমুল সংঘর্ষে লিপ্ত হয়েছে। সংঘর্ষের এক পর্যায়ে গতকাল হুথি যোদ্ধারা বালাক পার্বত্য এলাকা এবং আল ফালিহা এলাকায় সাফল্য পায়। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইউক্রেন সংকট পশ্চিম এশিয়ার কোনো কোনো আরব সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে। ইউক্রেনের সাথে আরব দেশগুলোর অবস্থান সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হোসেন।
ইউক্রেন সংকট পশ্চিম এশিয়ার কোনো কোনো আরব সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে, এমনকি তারা এই অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও নতুন করে ভাবনায় পড়েছে। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হামলার বিষয়ে সারা বিশ্বে প্রতিক্রিয়া হয়েছে। এসব আরব দেশ, যাদের বেশিরভাগই আমেরিকার ঘনিষ্ঠ মিত্র, তাদের প্রতিক্রিয়া থেকে বোঝা যায় মধ্যপ্রাচ্যের পরিবর্তিত পরিস্থিতি ও বাস্তবতাকে তারা উপলব্ধি করতে শুরু করেছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংযুক্ত আরব আমিরাত ইউক্রেনে হামলার নিন্দা জানিয়ে রাশিয়ার বিরুদ্ধে উত্থাপিত প্রস্তাবের ভোটাভুটিতে ভোট দেওয়া থেকে বিরত ছিল। সৌদি আরব এখন পর্যন্ত রুশ হামলার বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখায়নি এবং তারা কেবল নিজ নাগরিকদেরকে ইউক্রেন ত্যাগের নির্দেশ দিয়েছে। কাতার ও জর্দানও কোনো প্রতিক্রিয়া দেখায়নি। এছাড়া মিশর ও ইরাকও আনুষ্ঠানিকভাবে কোনো অবস্থান ঘোষণা করেনি। মোট কথা, এ অঞ্চলে আমেরিকার আরব মিত্ররা হয় নীরব রয়েছে অথবা কেবল ইউক্রেন থেকে তাদের নাগরিকদের দেশে ফেরার আহ্বান জানিয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, আমেরিকার আরব মিত্রদের এই অবস্থান থেকে বোঝা যায় ওই দেশগুলো ইউক্রেনে রুশ হামলার বিষয়ে মার্কিন অবস্থানকে সমর্থন করছে না। তাদের এই অবস্থানের পেছনে কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, আমেরিকার আরব মিত্ররা এটা উপলব্ধি করতে পেরেছে যে পশ্চিম এশিয়ায় আমেরিকার প্রভাব ও ক্ষমতা ক্রমেই হ্রাস পাচ্ছে। দ্বিতীয়ত, এদেশগুলো ইউক্রেনের ব্যাপারে মার্কিন আচরণের বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। কেননা ইউক্রেন আমেরিকার ঘনিষ্ঠ মিত্র হলেও রুশ হামলা মোকাবেলায় আমেরিকা ইউক্রেনকে কোনো সহযোগিতাই করেনি। তাই আরব দেশগুলো এখন এটা বুঝতে পেরেছে যে জরুরি বা বিপদ মুহূর্তে আমেরিকা তাদের কোনো সহযোগিতা করবে না। এ কারণে আমেরিকার প্রতি আরব শাসকদের এক ধরনের অনাস্থা তৈরি হয়েছে। তৃতীয় বিষয়টি হচ্ছে, আরব দেশগুলো মিত্রদের প্রতি রাশিয়ার সমর্থন ও নীতি অবস্থানের সঙ্গে আরব মিত্রদের সাথে আমেরিকার আচরণের তুলনা করছে। কেননা 2011 সালে সিরিয়া সংকটের সময় রাশিয়া সরাসরি ওই দেশটির পাশে দাঁড়িয়েছিল এবং তাদের বিপদে সব রকম সাহায্যে এগিয়ে এসেছিল। কিন্তু আমেরিকা তার মিত্রদের দুর্দিনে এ ধরনের সহযোগিতা থেকে দূরে থাকে। অন্যদিকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোন আলাপে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক অভিযানকে সমর্থন করেছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com।
দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গত নির্বাচনের মতো আগামী নির্বাচন সহজ হবে না। এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন যেটাই হোক আমরা তাতে বিশ্বাস করি না। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান নির্বাচন ব্যবস্থাটা আওয়ামী লীগ ক্ষমতায় থাকার হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। এরা নির্বাচন করবে, কিন্তু মানুষ যাতে ভোট দিতে না পারে তাও নিশ্চিত করবে। অর্থাৎ তারা দেখাবে যে নির্বাচন করছি, কিন্তু শুধু তাদেরকেই ক্ষমতায় থাকতে হবে। আজ সোমবার দুপুরে ময়মনসিংহ বিভাগীয় নগরীতে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন। বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং টিসিবির মাধ্যমে স্বল্প মূল্যে সর্বত্র পণ্য সরবরাহের দাবিতে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ময়মনসিংহ মহানগর বিএনপি। সমাবেশে মির্জা ফখরুল বলেন, এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিনা ভোটে ক্ষমতায় থাকার জন্য আওয়ামী সরকার আবারও তাদের একান্ত অনুগত ও আওয়ামী ল্যাবরেটরিতে পরীক্ষিত দলীয় আমলাদের দিয়ে তথাকথিত আরেকটি নির্বাচন কমিশন সাজিয়েছে। এই মুহূর্তে বিএনপির একমাত্র এজেন্ডা নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রথম দিন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে নতুন নির্বাচন কমিশন ও কমিশনের সদস্যরা কমিশনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিইসি দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান,
প্রতিদ্বন্দ্বিতা হবে এবং যদি সকলেই মাঠ ছেড়ে দেয় নির্বাচন কমিশন কতটা হেল্প করতে পারে, আপনাদের সাজেশনগুলো আপনারা দেবেন যদি থাকে, আপনারা কি মনে করেন, পেপার পত্রিকা পড়ে আমরা বসবো, আমরা নিজেদের মধ্যেও আলোচনা করে বসবো, আমরা যেই জিনিসটা প্রয়োজন হবে। বিএনপি অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে যে আমরা নির্বাচনে যাবো না, যদি ঘোষণা দিয়েও থাকে তারপরে কি আমি বিএনপিকে আমরা আহ্বান জানাতে পারবো না যে আপনারা আসেন একটু কথা বলি, একটু চা খান।
ওদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গত নির্বাচনের মতো আগামী নির্বাচন সহজ হবে না। বিএনপি অলরেডি নির্বাচনের জন্য অযোগ্য হয়ে পড়েছে। বিএনপিতে তা খালেদা জিয়া ও তারেক রহমান দণ্ডপ্রাপ্ত, দুজনের একজনও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। দুর্নীতির কারণে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে শ্রোতাদের চিঠিপত্রের আসর। প্রিয়জন,
প্রিয়জন, শ্রোতা ভাই, বোন ও বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের এই চিঠিপত্রের আসর। প্রিয়জন, আশা করছি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। আজকের আসরে আপনাদের সঙ্গে রয়েছে আমি নাসির মাহমুদ,
আমি আক্তার জাহান
এবং আমি আশরাফুর রহমান। প্রত্যেক আসরের মতো আজও অনুষ্ঠানের শুরুতেই আমি একটি বাণী শোনাতে চাই। হযরত ইমাম জাফর সাদেক আলাইহিস সালাম বলেছেন, যে ভূখণ্ডে তিনটি উপাদান নেই সেখানে জীবন উপভোগ্য নয়। এগুলো হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, প্রচুর সুপেয় পানি এবং কৃষিযোগ্য উর্বর জমিন।
খুবই গুরুত্বপূর্ণ একটি বাণী শুনলাম। তাহলে আর কথা না বাড়িয়ে নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। ভারতের নয়াদিল্লির সিদ্ধার্থ এক্সটেনশন থেকে জয়ন্ত চক্রবর্তী পাঠিয়েছেন আসরের প্রথম মেলটি। ইরানের ইসলামী বিপ্লবের 43তম বার্ষিকী উপলক্ষে সমস্ত ইরানি জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পর তিনি লিখেছেন, এটা বিস্ময় ও প্রশংসার বিষয় যে মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তি দীর্ঘ 43 বছরের অবৈধ ও অনৈতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের বীর ও গতিশীল জনগণ বিভিন্ন ক্ষেত্রে টেকসই প্রবৃদ্ধি ও উন্নয়ন করতে অনেকাংশে সফল হয়েছে। বিশ্ববাসী ইরানের গবেষণার দক্ষতা এবং কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতার স্বীকৃতি দিয়েছে। ইরান আজ মহাকাশ ও ন্যানো প্রযুক্তি, পারমাণবিক শক্তি, ঔষধ, কৃষি, প্রকৌশল এবং অন্যান্য হাইটেক সেক্টরে তার অভূতপূর্ব অগ্রগতি গর্বিতভাবে প্রদর্শন করতে পেরেছে। ইরান কোভিড মহামারীর বিরুদ্ধে লড়াইয়েও অনেকাংশে সফল হয়েছে। আমি ইরান এবং ইরানের পরিশ্রমী ও বুদ্ধিমান নাগরিকদের আগামী দিনগুলিতে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
ইরানের বিপ্লব বার্ষিকী উপলক্ষে পরের মেইলটিও এসেছে ভারত থেকে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বারুইপাড়া থেকে এটি পাঠিয়েছেন এস এম নাজিমুদ্দিন। 1100 শব্দের এ লেখায় তিনি ইসলামী বিপ্লবের ইতিহাস, প্রভাব, চেতনা ও শিক্ষাসহ বিভিন্ন দিক তুলে ধরেছেন। লিখেছেন, গোটা বিশ্বে যুগ যুগ ধরে চলে আসা বর্ণবাদ, জায়নবাদ এবং সাম্রাজ্যবাদের মূলে কুঠারাঘাত হেনেছে এই বিপ্লব। তাই জায়নবাদী ইসরায়েল মার্কিন লবি আদাজল খেয়ে লেগেছে এই বিপ্লব ও বিপ্লবী চেতনাকে শুধু ইরান নয়, দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন করে দিতে। আর এ কারণেই মার্কিন প্রশাসন স্বতন্ত্র বাজেট বরাদ্দের মতো কাজ করতেও দ্বিধা করেনি। দিনের পর দিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে কোণঠাসা আর দুর্বল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। কিন্তু তারা জানে না যে আল্লাহর ইচ্ছা সকল মানুষের ইচ্ছার উপরেই কার্যকরী হয়ে থাকে এবং সকল প্রকার চক্রান্তের জবাব দেনে আল্লাহই যথেষ্ট।
ইরানের 43তম বিজয় বার্ষিকী উপলক্ষে চমৎকার লেখা দুটির জন্য জয়ন্ত চক্রবর্তী এবং নাজিমুদ্দিন ভাই, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। বিপ্লব বার্ষিকী উপলক্ষে আমরা শ্রোতাদেরকে শুভেচ্ছা কার্ড পাঠিয়েছিলাম আর শ্রোতারাও আমাদেরকে ইমেইল ও ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছেন। আমি তাদের কয়েকজনের নাম ঠিকানা জানিয়ে দিচ্ছি। ভারতের আসামের বরপেটা জেলার কান্দুলিয়া থেকে আব্দুল সালাম সিদ্দিক, পশ্চিমবঙ্গের বীরভূম জেলার পাইকড় থেকে দেশ মাতৃকা প্রসাদ রায়, একই রাজ্যের মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থেকে রাজীব দত্ত, বাংলাদেশের বগুড়ার শিবগঞ্জ থানার আটমূল থেকে এম শামসুল ইসলাম এবং হরিদাস রায়, পঞ্চকোট জেলার দেবীগঞ্জ থেকে।
ইরানের ইসলামী বিপ্লবের বিজয়বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানানোই আপনাদের সবাইকে ধন্যবাদ। 13 ফেব্রুয়ারি পালিত বিশ্ব বেতার দিবস উপলক্ষে আমাদের কাছে দুটি লেখা পাঠিয়েছিলেন বাংলাদেশ ও ভারতের দুই সিনিয়র শ্রোতা। ঢাকার গেন্ডারিয়া থেকে ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান তার প্রবন্ধের একাংশে লিখেছেন, আন্তর্জাতিক গণমাধ্যম হিসেবে রেডিও তেহরান সাম্রাজ্যবাদী ও উপনিবেশবাদী দালাল মিডিয়াগুলোর সম্পূর্ণ বিপরীত ধর্মী একটি গণমাধ্যম। সত্য প্রকাশ ও প্রচারে অকুতোভয় ও আপোষহীন এবং এর একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য হল স্বাধীন ও বস্তুনিষ্ঠভাবে সকলের বক্তব্য তুলে ধরা।
একই বিষয়ে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের শ্রোতা বিধান চন্দ্র সেন্যাল বেতারের গুরুত্ব সম্পর্কে লিখেছেন, আমাদের সুখে দুঃখে হতাশায় একমাত্র বেতারই সান্ত্বনার প্রলেপ দিতে পারে। বেতারে সম্প্রচারিত অনুষ্ঠানমালার মাধ্যমে অভিজ্ঞতাজাত ফসল থেকে আমরা অনেক হিত কথা জানতে পারি। সুখে দুঃখে, মিলনে বিরহে, আনন্দে নিরানন্দে বেতার আমাদের সাথী, আমাদের বন্ধু।
বিশ্ব বেতার দিবস উপলক্ষে প্রবন্ধ দুটির জন্য জিল্লুর রহমান ও বিধান চন্দ্র সেন্যাল, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। একই দিবস উপলক্ষে ভারত ও বাংলাদেশের বেশ কিছু শ্রোতাবন্ধু ইমেইল ও ফেসবুকে আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। আমি তাদের কয়েকজনের পরিচয় তুলে ধরছি। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট থেকে মোহাম্মদ আনারুল ইসলাম, বর্ধমান জেলার চুপি থেকে হাফিজুর রহমান এবং ছত্তিশগড়ের ভিলাই থেকে আনন্দমোহন বাইন।
বাংলাদেশ থেকে যারা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তারা হলেন শাওন হুসাইন রাজবাড়ী জেলার খোশবাড়ি থেকে, বগুড়ার চাঁদনী বাজার থেকে মোহাম্মদ সাইফুল ইসলাম, নওগাঁ জেলার মান্দা উপজেলার ফেট গ্রাম থেকে সুলতান মাহমুদ সরকার, একই জেলার সান্তাহার থেকে খন্দকার রফিকুল ইসলাম, ঝিনাইদহের মহেশপুর থেকে নজরুল ইসলাম, ঠাকুরগাঁয়ের মোহাম্মদপুর থেকে শ্রীবৃত্তি রায়, কুষ্টিয়ার খাদিমপুর বাজার থেকে মোখলেসুর রহমান এবং গোপালগঞ্জের জলিরপাড় থেকে বিধানচন্দ্র টিকাদার।
বিশ্ব বেতার দিবস উপলক্ষে আপনারা যারা শুভেচ্ছা জানিয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ। তো বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে এক শ্রোতা বন্ধুর সাক্ষাৎকার। টেলিফোনের অপর প্রান্তে যিনি অপেক্ষা করছেন, প্রথমে তার পরিচয় জানা যাক।
আমি দিল্লুর রহমান দিল্লু, সভাপতি তৃণমূল বেতার শ্রোতা তত্ত্ব ক্লাব কাশীপুর বরিশাল বাংলাদেশ থেকে বলছি।
ভাই জিল্লুর রহমান জিল্লু, আপনাকে প্রিয়জন অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি, রেডিও তেহরানের সাথে আপনার পরিচয় কবে এবং কিভাবে?
আমি দীর্ঘ 30 বছর ধরে বাংলাদেশ বেতার সহ বিভিন্ন আন্তর্জাতিক বেতারে লেখালেখি করি। আমি 1990 সাল থেকে রেডিও তেহরানে লিখতাম পোস্ট কার্ডের মাধ্যমে, তারপরে অনেকদিন আর লেখালেখি হয়নি। বর্তমানে 18 সাল থেকে অনলাইনের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে আবার তেহরানের সাথে আমার সংযুক্ত। বিভিন্ন পুরনো বন্ধুদের মাধ্যমে তেহরানের সংবাদ পাই এবং লাইভ দেখতে পাই, আর এর মাধ্যমে আবার নতুন করে উজ্জীবিত হয়ে লেখালেখি শুরু করি।
তার মানে আপনি 3 দশকেরও বেশি সময় ধরে রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন। তো এ বেতারের এমন কি বৈশিষ্ট্য আছে যার কারণে আপনি এত লম্বা সময় ধরে আমাদের সঙ্গ দিচ্ছেন?
রেডিও তেহরান বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে এবং ইসলামের পক্ষে কথা বলে, এটাই আমার বেশি ভালো লাগে। সত্য কথা বলে, সত্যের পক্ষে চলে। রেডিও সবসময় আমরা জানি গান, বিনোদন, খবর এই হয়, কিন্তু রেডিও তেহরান ধর্মের দিকটিকেও সামনে নিয়ে আসছে, তার মাধ্যমে বিনোদন দিয়ে মানুষকে উৎসাহিত করে সতের পথে, ন্যায়ের পথে চলতে, ন্যায়ের পথে কথা বলতে, যার কারণে আমি রেডিও তেহরানকে বেশি ভালোবাসি।
রেডিও তেহরান কেন ভালো লাগে তা জানলাম, এবার আমরা আপনার ভালো লাগার অনুষ্ঠানগুলোর নাম জানতে চাই।
রংধনু অনুষ্ঠান শিশুদের হলেও সেই অনুষ্ঠানটা বেশি শুনি, প্রিয়জন, তারপরে সংবাদ, বিভিন্ন আলোচনা আমি বেশিরভাগ শুনি এবং ফাঁকে ফাঁকে হয়তো লেখার চেষ্টা করি।
জিল্লু ভাই, আমরা জেনেছি যে আপনি মাঝে মধ্যে কবিতাও লিখেন, তো আজকের আসরে আপনি কি কোনো কবিতা শোনাবেন?
আমি আজকে ফাল্গুন নিয়ে একটু, আমি আবৃত্তি করতে পারি না, লিখতে পারলেও তারপর একটু চেষ্টা করছি। ফাগুন এলো ফুলে ফুলে, ফাগুন এলো নদীর কূলে, ফাগুন এলো বাংলা ভাষায়, ফাগুন এলো সুখের বাসায়, ফাগুন এলো হাওয়ায় দুলে, ফাগুন এলো স্বপ্ন মূলে, ফাগুন এলো আকাশ জুড়ে, ফাগুন এলো পাখির সুরে, ফাগুন এলো মিঠো পথে, ফাগুন এলো হাটে মাঠে, ফাগুন এলো চাঁদনি রাতে, ফাগুন এলো সুপ্রভাতে, ইসো ফাগুন বারে বার, ফাগুন বাংলার অহংকার।
আপনার কবিতাটি বেশ ভালো লেগেছে। তো জিল্লু ভাই, আজকের এই সাক্ষাৎকার পর্বে অংশ নেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আপনি যদি রেডিও তেহরানের বার্ষিক ও মাসিক শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় অংশ নিতে চান, কিংবা আপনার মূল্যবান মতামত, পরামর্শ ও সাক্ষাৎকার প্রিয়জনে অথবা অনলাইনে প্রচার করতে চান, তাহলে চিঠি লিখুন এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com অথবা রেডিও তেহরান @ws.irib.ir।
ভারতের আসামের বড়পেটা জেলার কান্দুলিয়া থেকে আব্দুস সালাম সিদ্দিক পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, 7 ফেব্রুয়ারি তারিখে প্রচারিত প্রিয়জন অনুষ্ঠানটির আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল 2021 সালের বার্ষিক শ্রেষ্ঠ শ্রোতা শিরোপা অর্জনকারী দুই বাংলার দুই প্রিয় শ্রোতা, বাংলাদেশের গুরুদয়াল কলেজের সহকারী অধ্যাপক ভাই সাদাত হোসেন ও পশ্চিম বাংলার শ্রোতা বিধানচন্দ্র সেনালদার অসাধারণ অনুভূতি ও আবেগ মাখা লেখনে। সেই সাথে দীর্ঘদিনের পুরাতন শ্রোতা কিন্তু এই প্রথম পত্র লেখক আব্দুস সেলিম ভাইয়ের অসাধারণ অভিব্যক্তি সত্যি সবার মন কেড়েছে। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের শ্রোতাবোন ডাক্তার শাহানা হাসানের সাক্ষাৎকারটি ছিল অতি চমৎকার ও আকর্ষণীয়। আমি আশা করব রেডিও তেহরান আরও অধিক মহিলা শ্রোতার সাক্ষাৎকার প্রচারে সচেষ্ট হবেন।
প্রিয়জন অনুষ্ঠান সম্পর্কে অভিমত প্রকাশের জন্য ধন্যবাদ। আর হ্যাঁ, মহিলা শ্রোতারা বেশি বেশি সাক্ষাৎকার দেবেন, আমাদের প্রত্যাশাও এটাই। আসলে পরের মেইলটি পাঠিয়েছেন হারুন অর রশিদ। এ শ্রোতাবন্ধুর ঠিকানা হচ্ছে গ্রাম পূর্ব নলছিয়া, উপজেলা মাদারগঞ্জ, জেলা জামালপুর, বাংলাদেশ। রেডিও তেহরানের রংধনু আসর সম্পর্কে তিনি লিখেছেন, ন্যায় নীতি আদর্শ ও বিচক্ষণতার অনুপম দৃষ্টান্ত রংধনু আসর। এতে 3 মুসাফিরের 8 রুটি খাওয়া এবং 2 মুসাফিরকে 8 দেরহাম পুরস্কারের ভাগ বণ্টন নিয়ে আমিরুল মোমিনিন হজরত আলী আলাইহিসসালামের উচ্চতর হিসাবের ফলাফল আমাকে বিস্মিত করেছে। রংধনু আসর দুটি ছড়াক সমগ্র বিশ্ব পরিমণ্ডলে, নৈতিকতা ফিরে আসুক মানুষের চরিত্রে, এই কামনায় আজ ইতি টানছি।
শিশু কিশোরদের অনুষ্ঠান রংধনু আসর সম্পর্কে আপনার মূল্যায়ন ও প্রত্যাশার কথা জেনে ভালো লাগলো। ইমেলের জন্য হারুন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঢাকার সাভারের নামা গ্যান্টা থেকে মোহাম্মদ হাবিবুর রহমান পাঠিয়েছেন পরের মেলটি। লিখেছেন, আমি একজন বেতার শ্রোতা, তবে বাংলাদেশ বেতার অনুষ্ঠানে শুধু শুনি। আমার সহকর্মী গোপালগঞ্জের বিধানচন্দ্র টিকাদার, তিনি আজ জানালেন যে রেডিও তেহরান থেকে প্রতিদিন সুন্দর বাংলা অনুষ্ঠান প্রচার হয়। তিনি রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান মোবাইলের মাধ্যমে শোনার কৌশল দেখিয়ে দিলেন। নিয়মিত রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের সাথে থাকব বলে আশা রাখি।
ভাই হাবিবুর রহমান, নিয়মিত অনুষ্ঠান শোনার পাশাপাশি মতামত জানাবেন আশা করি। আর আপনাকে রেডিও তেহরানের সন্ধান দেওয়ায় বিধানচন্দ্র টিকাদারকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের আসরের শেষ মেইলটি এসেছে বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী জেলার শাপলা শর্টওয়েভ লিসনার্স ক্লাব থেকে, আর পাঠিয়েছেন আব্দুল কুদ্দুস। তিনি রেডিও তেহরান বাংলা বিভাগের 40তম বার্ষিকীর শুভলগ্ন থেকেই ইরানি কবি সাহিত্যিকের সংক্ষিপ্ত জীবন ও সাহিত্যকর্ম নিয়ে একটি ধারাবাহিক অনুষ্ঠান চালুর প্রস্তাব দিয়েছেন। সেই সাথে আজকের আসরে ইরানি কবি কলিম কাশানির সংক্ষিপ্ত জীবন ও সাহিত্যকর্ম সম্পর্কে আলোকপাত করার অনুরোধ করেছেন।
ভাই আব্দুল কুদ্দুস, ইরানের কবি সাহিত্যিক সহ বিশিষ্ট মনীষীদের জীবন ও কর্মভিত্তিক একটি ধারাবাহিক অনুষ্ঠান আমরা ইতিপূর্বে প্রচার করেছি পারস্যের প্রতিভা বিশ্বের গর্ব নামে। আশা করি ওয়েবসাইটে দেখে নেবেন। আর কবি কলিম কাশানির জীবন ও কর্ম সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য আজকের আসরে তুলে ধরছি।
হিজরি 10ম ও 11শ শতকের প্রখ্যাত ইরানি কবি আবু তালিব কলিম কাশানি ফার্সি কবিতায় ভারতীয় স্টাইল প্রয়োগে সফল শীর্ষস্থানীয় কবিদের অন্যতম। ইরানি সম্রাট শাহ আব্বাসের সমসাময়িক যুগের খ্যাতিমান ফার্সি কবি হিসেবে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। মোগল সম্রাট শাহজাহানের দৃষ্টি আকৃষ্ট করতে সক্ষম হয়েছিলেন এই ইরানি কবি। তার কবিতা এই সম্রাটের কাছে খুবই ভালো লাগায় তিনি তাকে মালেকুশ শোয়ারা উপাধি দিয়েছিলেন। কবি আবু তালিব কালিম কাশানির সাহিত্যকর্মের মধ্যে রয়েছে মাসনাবি বা দ্বিপদী কবিতা, কাসিদা, গজল ও আরও নানা আঙ্গিকের কবিতা। 1061 হিজড়িতে কবি কলিম কাশানি কাশ্মীর অঞ্চলে ইন্তেকাল করেন। তার সমাধি রয়েছে শ্রীনগরে।
শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদের জন্য রয়েছে ভালোবাসা আল্লাহর জন্য শিরোনামের একটি গান। 3 ভাষার এই গানটির কথা সুর ইকবাল হোসেন জীবনের, আর গেয়েছেন গীতিকার নিজেই।
তো শ্রোতাবন্ধুরা, আপনারা গানটি শুনতে থাকুন, আর আমরা বিদায় নিচ্ছি প্রিয়জনের আজকের আসর থেকে।
I'm আমাদের ভালোবাসা সব যেন হয় মহান রবের জন্য, রাগ ক্ষোভ ঘৃণা গুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। ভালোবাসি বাসি ভালো, ভালোবাসি প্রভু তোমাকে, ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ হৃদয়ে গেঁথেছি তোমাকে। মন আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালা আল ঈমান। মন আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালা আল ঈমান। When we love someone, we want to love him for you. When we hate someone, we will hate him to be close to you. We love you, we are loving you, we will love you forever. Ya Habibi, Ya Rasulallah, we will keep you in our heart. We love you, we are loving you, we will love you forever. Ya Habibi, Ya Rasulallah, we will keep you in our heart.
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে কথাবার্তা।
কথাবার্তা সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 28 ফেব্রুয়ারি সোমবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম। দৈনিক প্রথম আলোর প্রধান খবরে লেখা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিকল্প হল তৃতীয় বিশ্বযুদ্ধ। মানব জমিনের শিরোনাম, তুমুল লড়াই চলছে ইউক্রেনে। আর ইত্তেফাক লিখেছে, রাশিয়ার 5,300 সেনাকে হত্যা দাবি ইউক্রেনের। ইউক্রেনে অভিযানের বিরুদ্ধে রাশিয়া জুড়ে ব্যাপক বিক্ষোভ, গ্রেপ্তার 9 শতাধিক। এটি যুগান্তরের শিরোনাম। রাশিয়ার পরমাণু অস্ত্র ব্যবস্থার উচ্চ সতর্কতার কঠোর নিন্দা যুক্তরাষ্ট্রের, লিখেছে কালের কণ্ঠ। ভারতের শিরোনাম, পথে নেমে তাণ্ডব বিজেপির, পুলিশের তৎপরতায় ব্যর্থ বন্ধ, সচল কলকাতা ও শিল্পাঞ্চল, সংবাদ প্রতিদিন। আনন্দবাজার পত্রিকার শিরোনাম, ইউক্রেন পরিস্থিতি নিয়ে সর্বদল বৈঠক ডাকুন, মোদীকে চিঠি লিখে আরজি মমতা বন্দ্যোপাধ্যায়ের। কবর থেকে তোলা হল আনিসের দেহ, ময়না তদন্ত হবে SSKM-এ, আজকালের শিরোনাম। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। ইউক্রেন যুদ্ধের খবরে বাংলাদেশ, ভারত সহ বিশ্বের সব মিডিয়ার প্রধান খবর। বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর প্রথম পাতা জুড়ে ইউক্রেন যুদ্ধ নিয়ে সর্বশেষ যেসব খবর পরিবেশিত হয়েছে তা তুলে ধরছে। ইত্তেফাকের প্রধান খবরে লেখা হয়েছে, টানা পঞ্চম দিনের মতো চলছে ইউক্রেন রাশিয়া সংঘাত। এ নিয়ে কিয়েভের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, প্রথম চার দিনের সংঘর্ষে রাশিয়ার 5,000-এর বেশি সেনা নিহত হয়েছে। প্রথম আলোর শিরোনাম, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিকল্প হল তৃতীয় বিশ্বযুদ্ধ। এ খবরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিকল্প হল তৃতীয় বিশ্বযুদ্ধ। এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বাইডেন বলেন, দুটো বিকল্প আমাদের হাতে আছে, এক তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করা, রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধে যাওয়া, দুই যে দেশটি আন্তর্জাতিক সব নিয়ম নীতি লঙ্ঘন করছে তার জন্য তাকে মূল্য দিতে বাধ্য করা। মানব জমিনের খবর, জ্বলছে ইউক্রেন, তুমুল লড়াই চলছে আগ্রাসী রাশিয়া ও ইউক্রেনের সেনাদের মধ্যে। আকাশে উঠে যাচ্ছে কালো ধোঁয়া, দূরে কোথাও দেখা যাচ্ছে অগ্নিকুণ্ডলী। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় জ্বলছে ইউক্রেনের বিভিন্ন স্থাপনা, তবে রাশিয়ার তুলনায় ক্ষুদ্র দেশ ইউক্রেন সমানে লড়াই চালিয়ে যাচ্ছে। তাদের সঙ্গে রয়েছে বিশ্বের বেশিরভাগ দেশ, তাদের কাছে যাচ্ছে অস্ত্র সরবরাহ, একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছে পশ্চিমা দেশগুলো। এবার ইউক্রেনে অস্ত্র পাঠাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, এবং রাশিয়া জুড়ে ইউক্রেনে হামলার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিক্ষোভ চলাকালে রুশ পুলিশ 900+ মানুষকে গ্রেপ্তার করেছে। আর মানব জমিনের খবরে লেখা হয়েছে, ICJ-তে রাশিয়ার বিরুদ্ধে মামলা করেছে ইউক্রেন। যুগান্তরের এক খবরে বলা হয়েছে, ইউক্রেন ছেড়েছে 418 জন বাংলাদেশি। এদিকে কালের কণ্ঠ লিখেছে, রাশিয়ার পরমাণু অস্ত্র ব্যবহার ব্যবস্থার উচ্চ সতর্কতার কঠোর নিন্দা করেছে যুক্তরাষ্ট্র। আমরা অনুনয় বিনয় করব, আপনারা নিজেদের মধ্যে সমঝোতা করেন। নতুন সিইসি মানব জমিনের এ শিরোনামের খবরে বলা হয়েছে, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে দেশের রাজনৈতিক নেতাদের নিজেদের মধ্যে সমঝোতায় আসার আহ্বান জানিয়েছেন নতুন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। তিনি বলেন, আমরা অনুনয় বিনয় করব, আপনারা নিজেদের মধ্যে সমঝোতা সৃষ্টি করেন, একটা চুক্তিবদ্ধ হন যে নির্বাচনটা সুন্দরভাবে পরিচালনা করবেন, ওখানে সহিংসতা থাকবে না, কেউ কাউকে বাধা দেবে না। আজ আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিইসি এমন মন্তব্য করেন। সিইসি বলেন, রাজনৈতিক নেতৃত্বকে আমরা সহযোগিতা করব, রাজনৈতিক নেতৃত্ব যদি রাজনৈতিক নেতৃত্বকে সহায়তা না করে, পলিটিক্যাল লিডারশিপের যদি ন্যূনতম সমঝোতা না থাকে, আমি তো তাদের মুরব্বী হতে পারব না। ওনারা আমাদের চেয়ে অনেক বেশি জ্ঞানী, অনেক বেশি অভিজ্ঞ। আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকে, সেই নির্বাচনে বিএনপি না যাওয়ার ঘোষণা দিয়েছে এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বললেন, বিএনপি যদি এমন ঘোষণা দিয়েও থাকে, আমরা কি তাদের চা খাওয়ার আমন্ত্রণ জানাব না? কোনো কথাই শেষ কথা নয়। এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। কবর থেকে তোলা হল আনিসের দেহ, ময়নাতদন্ত হবে SSKM-এ। আজকালের এশিয়র নামের খবরে বলা হয়েছে, ডিস্ট্রিক্ট জাজ এবং স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট আধিকারিকদের সামনে সোমবার দুপুরে কবর থেকে তোলা হল আমতার ছাত্রনেতা আনিস খানের দেহ। ছিলেন সেখানে আইনজীবীও। এদিন সকালেই আনিসের বাড়িতে পৌঁছে যান সিট সদস্যরা, কথা বলেন আনিসের বাবা সালেম খানের সঙ্গে। জানা গেছে অসুস্থতার জন্য সালেম ছেলের দেহ তোলার সময় সামনে থাকতে পারবেন না বলে জানান। এরপর ডিস্ট্রিক্ট জাজের সামনে সিট আধিকারিকরা কবর খুঁড়ে দেহ নিয়ে যান SSKM-এ দ্বিতীয়বার ময়না তদন্তের জন্য। আনিসের মৃত্যুর পর থেকে উত্তপ্ত হতে থাকে আমতা এবং কলকাতা। প্রাথমিক তদন্ত হাওড়া জেলা পুলিশের তরফে করা হলেও এই মামলার তদন্তে সিট তৈরি করে রাজ্য সরকার। পথে নেমে তাণ্ডব বিজেপির, পুলিশের তৎপরতায় ব্যর্থ বন্ধ, সচল কলকাতা ও শিল্পাঞ্চল। সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, পুরভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে বিজেপির ডাকা ১২ ঘণ্টা বন্ধের তেমন প্রভাব পড়ল না শহর কলকাতা ও অন্যান্য শিল্প অঞ্চলগুলোতে। সকালের দিকে হুগলিতে ট্রেন অবরোধ করে সমর্থকরা বন্ধ সফল করার চেষ্টা করলেও বিশেষ লাভ হয়নি। সকাল থেকেই রাস্তায় পুলিশ মোতায়েন থাকায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক হয়ে যায়। সকাল থেকেই পথে পুলিশ নামায় বিক্ষোভকারীরা সফল হতে পারেননি। আবারও ইউক্রেনের খবর দিয়েছে দৈনিক আনন্দবাজার পত্রিকা। শিরোনামটি এমন, ইউক্রেন পরিস্থিতি নিয়ে সর্বদল বৈঠক ডাকুন মোদীকে চিঠি লিখে আর্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ইউক্রেন যুদ্ধের আবহে ভারতীয়দের ফিরিয়ে আনার বিষয়ে উদ্যোগ নেওয়ার জন্য প্রথম থেকেই কেন্দ্রের উপর চাপ তৈরি করেছে তৃণমূল। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে ইউক্রেন পরিস্থিতিতে ভারত সরকারের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা লিখেছেন, যুদ্ধের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট, আন্তর্জাতিক শান্তি রক্ষায় আমাদের ভূমিকা বরাবরের মতোই। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এখনই বিদায় নিতে হবে। যাওয়ার আগে বিশ্ব সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে প্রতিবেশী রাষ্ট্র বেলারুশে আলোচনা চলছে, দ্রুত সমঝোতায় পৌঁছাতে চায় উভয় পক্ষ। ইউক্রেন রাশিয়া সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে যেকোনো উদ্যোগকে স্বাগত জানায় ইরান, প্রেসিডেন্ট রাইসির মন্তব্য। বাংলাদেশ যুদ্ধের পক্ষে নয় বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সার আমদানিতে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা। এবং ভারতের পশ্চিমবঙ্গের সাবেক ছাত্রনেতা আনিস খানের লাশ দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য উত্তোলন, উপস্থিত ছিলেন জেলা জজ। এবার আমাদের সাথে সরাসরি যোগাযোগের ঠিকানা জানিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অব ইরান। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.